السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
আজ আমরা সবাই ছোট বড় নারী পুরুষ এখানে এই উদ্দেশ্যে সমবেত হয়েছি যে আজকের দিন একটি বিশেষ গুরুত্বের দাবি রাখে, আর সেই বিশেষ বিশেষত্ব হচ্ছে ইসলামে আমাদের মুসলমানদের জন্য মানব প্রকৃতিকে দৃষ্টিপটে রেখে যে মানুষ স্বজাতি এবং নিকট আত্মীয়দের সঙ্গে মিলে যেন কোন আনন্দের দিন উদযাপন করে, এই জন্য ঈদের দিন নির্ধারণ করা হয়েছে। আর যারা ধর্মের উপর প্রতিষ্ঠিত, যারা ইসলামের অনুসারী, ইসলামের মান্যকারী এবং যারা এই অঙ্গীকার করে যে আমরা ধর্মকে পার্থিবতার উপর অগ্রাধিকার দিব, প্রাধান্য দিব, তাদের জন্য এই দিন আরো অনেক বেশি আনন্দের কারণ হয়ে থাকে যখন তারা আল্লাহ তাআলার নির্দেশ অনুসারে এক মাস আল্লাহ তাআলার খাতিরে বৈধ কাজকর্ম থেকে বিরত থাকে, নিজেদের উপর কঠোরতা আরোপ করে, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য নিজেদের উপর বিভিন্ন বিধিনিষেধ তারা আরোপ করে, এবং আজ আল্লাহ তাআলারই নির্দেশে ঈদ উদযাপন করে। অতএব এমন অবস্থায় আল্লাহ তাআলার কৃতজ্ঞতা বেড়ে যায় যে আল্লাহ তাআলা শুধুমাত্র বিধিনিষেধই আরোপ করেননি, শুধুমাত্র বিধিনিষেধের মধ্যেই বান্দাকে আটকে রাখেননি, বরং প্রকৃতির চাহিদাকে দৃষ্টিপটে রেখে আমাদেরকে পরস্পরের সঙ্গে মিলিত হয়ে আনন্দ উদযাপনের জন্য ঈদের দিন নির্ধারণ করেছেন। কিন্তু এই আনন্দের দিনে এই বিষয়টিও আমাদের দৃষ্টিপটে রাখা চাই যে আল্লাহ তাআলা যেখানে মুসলমানদেরকে মানব প্রকৃতি অনুসারে আনন্দ উদযাপনের উপকরণ সরবরাহ করেন, সেখানে সেই আনন্দ উদযাপনের কিছু সীমাও নির্ধারণ করে দিয়েছেন। একদিকে প্রকৃতির দাবি অনুসারে পরস্পরের সঙ্গে মিলিত হয়ে আনন্দ উদযাপনের ব্যবস্থা করেন, অপরদিকে বান্দার যে দায়িত্ব সেই দায়িত্ব পালনের জন্য কিছু সীমানা এবং জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করে দেন। অন্যান্য জাতির লোকেরা রয়েছে, তারাও নিজ নিজ আনন্দ উদযাপনের জন্য দিন নির্ধারণ করেছে, কিন্তু তাদের দিন এভাবে শরীয়তের নির্দেশ অনুসারে নয় যেভাবে মুসলমানরা শরীয়তের শিক্ষা অনুসারে উদযাপন করে থাকে। আর এতে এমন সম্মিলিত রূপও দেখতে পাওয়া যায় না, যেমনটি ইসলাম ঈদের দিনে একটা সম্মিলিত রূপের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। আর শুধু এটিই নয় যে মুসলমানদের ঈদ শুধু শরীয়তের শিক্ষাসম্মত বা শরীয়তের নির্দেশ অনুসারে, বরং যেমনটি আমি বলেছি যে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করে থাকে, আর মানব জীবনের মূল উদ্দেশ্যকে দৃষ্টিতে রেখে আমাদেরকে এই আনন্দ উদযাপনের নির্দেশ দেওয়া হয়েছে। অতএব আমাদের এই আনন্দের বিশেষত্ব হচ্ছে এতে ঈদের নামাজ এবং ঈদের খুতবায় অংশগ্রহণ করারও নির্দেশ দেওয়া হয়েছে। আর নামাজ এবং ঈদের খুতবার মূল উদ্দেশ্য হচ্ছে যে যেখানে মানুষ ঈদ উদযাপনের জন্য, ঈদের আনন্দ উদযাপনের জন্য সমবেত হবে, সম্মিলিতভাবে তারা আনন্দ করার জন্য কোন প্রোগ্রাম বানাবে, সেখানে খোদা তালার ইবাদত করার জন্য এবং খোদার কথা শোনার জন্য যেন তারা সমবেত হয়। অতএব অন্যান্য জাতির যে ঈদ, এগুলো পানাহার এবং ক্রীড়া কৌতুকের মাঝেই সীমাবদ্ধ থাকে, কিন্তু আমাদের ঈদগুলো অন্যান্য দিনের চেয়েও বেশি জিক্রে লাহির নির্দেশ রয়েছে। ঈদের দিন পাঁচ বেলার নামাজ পড়াও আবশ্যক বা ফরজ, এছাড়া ঈদের নামাজ পড়া এবং ঈদের খুতবা শোনাও আবশ্যক। অতএব একজন সত্যিকার মুসলমান যখন ঈদ উদযাপন করেন, তখন তার এই বিষয়টিকে দৃষ্টিতে রাখা চাই বা রাখা উচিত যে আমার এই ঈদ পানাহার এবং ক্রীড়া কৌতুকের বা খেলা তামাশার ঈদ নয়, বরং এই ঈদ যেখানে অন্যের সাথে মিলিতভাবে আমাকে বিভিন্ন অনুষ্ঠান করার বা আনন্দ উদযাপনের অনুমতি দেয়, সেখানে এই বিষয়ের প্রতিও আমার দৃষ্টি বা মনোযোগ আকর্ষণ করে যে আমাকে খোদা তালার যে প্রাপ্য অধিকার তা পূর্বের তুলনায় অনেক সুন্দরভাবে, আরো সুন্দরভাবে প্রদান করতে হবে। জিকরে লাহির প্রতি আগের চেয়ে বেশি আমাকে মনোযোগ দিতে হবে, এমনটি যেন না হয় যে ঈদের নামাজ পড়ার পর ঈদের অন্যান্য যে ব্যস্ততা রয়েছে এবং পরস্পরের সঙ্গে দেখা সাক্ষাৎ, এজন্য যেন জোহর আসরের নামাজের প্রতি কোনো দৃষ্টি থাকবে না, মানব সৃষ্টির যে মূল উদ্দেশ্য তাই মানুষ ভুলে বসবে, এমনটি যেন না হয়। আর আমাদের আহমদীদের সাধারণ মুসলমানদের চেয়ে বেশি এই বিষয়টি দৃষ্টিতে রাখা উচিত যে আমাদেরকে ঈদের আনন্দে খোদার যে প্রাপ্য অধিকার তাও আমরা ভুলব না, আর খোদার সৃষ্টির যে প্রাপ্য অধিকার রয়েছে তা প্রদানের ক্ষেত্রেও আমরা আলস্য প্রদর্শন করব না। আমাদের এই ঈদ শুধুমাত্র বাহ্যিক ক্রীড়া কৌতুকের ঈদ নয়, বরং সেই সত্যিকার এবং প্রকৃত ঈদ যা আমাদেরকে খোদা তালার সঙ্গে মিলিয়ে দিবে, নিবিড় সম্পর্কে আবদ্ধ করবে। এটি খোদার কত বড় অনুগ্রহ বা এহসান আমাদের প্রতি। তিনি আমাদের সংশোধনের জন্য তিনি যুগ ইমামকে প্রেরণ করেছেন, সেই ব্যক্তিকে প্রেরণ করেছেন যার আগমন এবং তাকে দেখা এবং তাকে গ্রহণ করার বাসনা নিয়ে অনেক পুণ্যবান মানুষ এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা আমাদের প্রতি অনেক বড় অনুগ্রহ করেছেন, কৃপা করেছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে শুধু তার যুগেই আমাদের সৃষ্টি করেননি, বরং আমাদেরকে তাকে মানার তৌফিকও দিয়েছেন। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে যে এই তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন যে আমরা যুগ ইমামকে মেনেছি, তো এই যুগ ইমামকে আমরা মেনেছি, এটি আমাদের কাছে কিছু বিষয়ের দাবি করে এবং এই বিষয়গুলো আমাদের দৃষ্টিতে রাখা চাই। আমাদের জন্য শুধু এ কথা বলাই যথেষ্ট নয় যে আমরা আল্লাহ তাআলার নির্দেশ অনুসারে তার পক্ষ থেকে প্রেরিত মহাপুরুষকে আমরা মেনেছি বা তার মনোনীত ব্যক্তিকে আমরা মেনেছি, এটি যথেষ্ট নয়, বরং আমাদের ঈমানকে আরো সুন্দর করার জন্য আর সত্যিকার ঈদ উদযাপনের জন্য সেসব প্রত্যাশা পূরণ করতে হবে যা যুগ ইমাম, প্রতিষ্ঠিত মসিহ এবং ইমাম মাহদী মুহাম্মদ আলাইহিসসালাম আমাদের কাছে রেখেছেন, তখনই আমাদের ঈদ সত্যিকার ঈদে পরিণত হবে। তখনই আমরা আল্লাহ তাআলার ফজল এবং কৃপা রাজি অর্জনকারী হতে পারব। তবেই আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশ মান্যকারী হব যে আমার মাহদিকে তোমরা মেনো। শুধু মৌখিকভাবে মানার অঙ্গীকার করা, এটি যথাযথভাবে মানার দায়িত্ব পালন করা নয়। যতক্ষণ পর্যন্ত আমরা কার্যকরভাবেও বা ব্যবহারিক দিক থেকেও আমরা এতাহাদ বা আনুগত্যের দৃষ্টান্ত না দেখাবো, আর এতাহাদের দৃষ্টান্ত প্রদর্শনও আবশ্যক। কেননা হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম তার বয়াতে আমাদের কাছে এই অঙ্গীকার নিয়েছেন যে আমরা পুরো জীবন বা আমৃত্যু তার আনুগত্য করতে থাকব। আমরা তার যে নির্দেশ তা পালন করার জন্য সামর্থ্য অনুযায়ী চেষ্টা করব। এ সম্পর্কে আমি কিছু কথা বলছি যার প্রত্যাশা হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম আমাদের কাছে রেখেছেন। তিনি আলাইহিসসালাম এক স্থানে বলেন, আমাদের জামাত যদি জামাতে পরিণত হতে চায় তাহলে তাদের উচিত তারা যেন এক মৃত্যু নিজেদের উপর আনয়ন করে, প্রবৃত্তির তাড়না এবং প্রবৃত্তির কামনা বাসনা থেকে যেন মুক্ত থাকে, আর আল্লাহ তাআলাকে যেন সবকিছুর উপর অগ্রাধিকার প্রদান করে। তিনি বলেন,
বাজে কাজকর্মে লিপ্ত হলে মানুষ ধ্বংস হয়ে যায়। সুতরাং বাজে কাজকর্ম এড়িয়ে চললে খোদা তালা অগ্রাধিকার পান। নিঃসন্দেহে আল্লাহ তালা সবার জন্য তার নিজেরও কিছু অধিকার নির্ধারণ করেছেন, স্ত্রী সন্তানেরও কিছু প্রাপ্য নির্ধারণ করেছেন। আল্লাহ তালা একথা বলেন না যে নিজের অধিকার নিজেকে দেবে না, নিজের উপর জুলুম করবে, কথা আল্লাহ বলেন না। বরং আল্লাহ বলছেন যে সমস্ত নেয়ামত রাজি তিনি নাজেল করেছেন, তার সত্যিকার কৃতজ্ঞতা হলো সেগুলো যথাযথভাবে ব্যবহার করা। মসীহ ইসলাম এখানে বলেন যে প্রবৃত্তির কামনা বাসনা এড়িয়ে চলো, এর অর্থ হল নফস বা প্রবৃত্তির পিপাসা নিবারণের জন্য, অবৈধ পিপাসা নিবারণের জন্য সত্যকে বিসর্জন দেবে এটি যেন না হয়, বা হারামকে হালাল জ্ঞান করা আরম্ভ করবে এমনটি যেন না হয়। বরং তিনি বলেছেন যে এই যে সীমা রেখা নির্ধারিত আছে সেইগুলোর ব্যাপারে সাবধান থাকবে যা আল্লাহ নির্ধারণ করেছেন। দৃষ্টান্তস্বরূপ এক ধনবান ব্যক্তির জন্য একটা জিনিস হস্তগত করা সহজ, যাকে আল্লাহ আর্থিক স্বাচ্ছন্দ্য দিয়েছেন তার জন্য সেটি হস্তগত করা সহজ আর সেটি বৈধ, সে ব্যক্তি এটি হস্তগত করতে পারে সহজেই, সে অর্জন করতে পারে। কিন্তু যার সেই সাধ্য নেই বা যার আয়ের ভিতর থেকে তা লাভ করা তার জন্য সম্ভব নয়, কিন্তু তার লেপসা অন্যায় আয়ের মাধ্যমে তাকে সেটি হস্তগত করতে প্রবৃত্ত করে বা কামনা বাসনার চরিতার্থ করার জন্য সে ঋণ নিয়ে নিজেকে ঋণের বোঝায় জর্জরিত করে সে এটি হস্তগত যদি করতে চায়, তাহলে এগুলো আসলে প্রবৃত্তির কামনা বাসনারই রাজত্ব তার উপর প্রতিষ্ঠিত হল বা এরই শাসন সে শিরোধার্য করছে। তো বড় পাপ হোক বা ছোট পাপ, আল্লাহ তাআলাকে বিসর্জন দিয়ে যখন মানুষ সেইগুলো করে তখন সেটি আসল প্রবৃত্তির কামনা বাসনারই দাসত্বের নামান্তর। আর আল্লাহ তাআলাকে প্রাধান্য না দেয়ারই প্রমাণ হযরত মসীহ ইসলামের কথা বলা যে আমাদের জামাত যদি জামাত হতে চায় তাহলে জামাতের উচিত হবে এক মৃত্যু নিজেদের উপর আনয়ন করা। জামাত সদস্যের সমন্বয় বা সমষ্টির নাম, যতক্ষণ পর্যন্ত ব্যক্তির সংশোধন না হবে সমষ্টিগতভাবে জামাত সমষ্টিগতভাবে জামাত সংশোধিত আখ্যায়িত হতে পারে না, বিভিন্ন ত্রুটি বিচ্যুতি চোখে পড়বে। তাই আমরা এটি নিয়ে আনন্দিত হতে পারি না যে আমাদের অধিকাংশ সদস্যকে বা আমাদের অধিকাংশ খোদা তাআলাকে অগ্রাধিকার দিয়ে থাকে নিজেদের জাগতিক উদ্দেশ্যের উপর। একটা প্রবাদ আছে যে দু একটা মাছও পুরো পুকুরকে নোংরা করে ফেলে, কয়েক ব্যক্তির নোংরা আচরণ পুরো জামাতকে বদনাম করতে পারে। বরং মুসলিম ইসলাম নিজেই বলেছেন, আমাদের সাথে সম্পর্কের দাবি করে আমাদেরকে দুর্নাম করো না বা আমাদের বদনামের কারণ হয়ো না। যদি কারো মাঝে ব্যক্তিগত কোন ত্রুটি থাকে, দুর্বলতা থাকে, তাহলে এতে মুসলিম কিভাবে বদনাম হতে পারেন? কিন্তু আপনারা যদি চিন্তা করেন তাহলে দেখবেন যে আমাদের ব্যক্তিগত দুর্বলতা হযরত মসীহ মাউদ ইসলামের বদনামীর কারণ হয়। আমাদের বিরোধীরা আমাদের প্রতি অঙ্গুলি নির্দেশ করবে, তারা বলবে যে দাবি তো তোমরা এটি করছো যে যুগ ইমামকে মেনে তোমরা ইমানদার হয়ে গেছো বা ইমানের বহির প্রকাশ করছো, কিন্তু এই মৌলিক রোগব্যাধি তোমাদের মাঝে আমরা দেখতে পাচ্ছি, মিথ্যা প্রতারণা ধোকা এসব তোমাদের মাঝে রয়েছে। মাহাদি পৃথিবীতে এসে তো বিপ্লব আনার কথা ছিল, মানব প্রবৃত্তিকে পাক পরিচ্ছন্ন করার কথা ছিল। আমাদেরকে বলো যে এই বয়াত তোমাদের জীবনে কি বিপ্লব এনেছে। সুতরাং জামাতের কোন এক ব্যক্তির অপকর্ম শুধু জামাতের মূলকে নাড়া দেয় না, বাদদুল্যমান করে না, বরং মুসলিমদের শিক্ষাকে সে আক্রমণের লক্ষ্যে পরিণত করে। পূর্বে আমি দু একবার বলেছি, অনেকেই প্রকাশ্যে কিছু আহমদের বিরুদ্ধে আপত্তি করে যে তাদের অমুক অমুক দুর্বলতা আমাদের জামাতভুক্ত হওয়ার পথে বাধা। সুতরাং মুসলিম ইসলাম যে জামাত গঠন করতে চান তা তো খোদা পূজারীদের, খোদা প্রেমিকদের জামাত, খোদাকে অগ্রাধিকার প্রদানের জন্য এই জামাত, বৈষয়িকতাকে ধর্মের উপর প্রাধান্য দেওয়ার জন্য নয়। হযরত মুসলিম ইসলাম একবার কোন একটি বৈঠকে বলেছেন, শুধু মৌখিক ভাবে বয়াতের অঙ্গীকার করা কোন অর্থ রাখে না, বরং চেষ্টা করো আর আল্লাহর কাছে দোয়া করো তিনি যেন তোমাদেরকে সত্যবাদী প্রমাণ করেন। আলস্য এক্ষেত্রে আলস্য বা ত্রুটি বিচ্যুতি শিকার হবে না, বরং সোচ্চার হও। তিনি আলাইহিসসালাম হযরত সাহেবজাদা আব্দুল লতিফ শহীদ সাহেবের দৃষ্টান্ত দিতে গিয়ে বলেছেন যে আব্দুল লতিফের যে আদর্শ তা সবসময় দৃষ্টিতে রাখো, যে তার জীবন তার সত্তা থেকে কিভাবে সত্যবাদী এবং বিশ্বস্তদের লক্ষণ প্রকাশ পেয়েছে। তার সত্যতা এবং বিশ্বস্ততার দাবি হল প্রাণ গেলেও জীবন গেলেও আল্লাহর সন্তুষ্টি যেন সবসময় প্রাধান্য পায়। শুধু ইমানের দাবি করা আর কিছু শত্রুর সামনে দাঁড়িয়ে যাওয়া বা বুলেট বুকে নেয়া ঠিক আছে, এটি কুরবানি, মানুষ জীবন ও দেয় এইভাবে সত্যের জন্য, কিন্তু আসল কুরবানি হল স্থায়ীভাবে নিজের কামনা বাসনাকে কুরবান করো আর খোদার সাথে যে বিশ্বস্ততার অঙ্গীকার করেছ সেটি পূর্ণ করো, সেটি রক্ষা করো। যারা অন্যদের সামনে নোংরা দৃষ্টান্ত স্থাপন করে তারা কখনো বিশ্বস্ত এবং সত্যবাদী প্রমাণে আখ্যা পেতে পারে না। বরং তিনি বলেন, যারা অন্যদেরকে নসিহত করে কিন্তু নিজে কোনো আমল করে না এমন মানুষ বেঈমান হয়ে থাকে। সুতরাং বলছেন, সত্যি এটি ভয়ের বিষয়। যারা নোংরা দৃষ্টান্ত স্থাপন করে তাদের সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন যে এমন দৃষ্টান্তের ফলে, এমন ব্যবহার আচরণের ফলে পৃথিবীর অনেক বড় ক্ষতি হয়েছে, এমন কাজকর্ম আমাদের জামাতকে এড়িয়ে চলা উচিত। তোমরা এমন হয় না, তোমরা সকল প্রকারের নিজ কামনা বাসনা এড়িয়ে চলো। প্রত্যেক আগন্তুক বা অপরিচিত ব্যক্তি যে তোমাদেরকে দেখে সে তোমার মুখের দিকে চেয়ে থাকে, সে তোমার অভ্যাস দৃঢ়চিত্ততা, অবিচলতা এবং আল্লাহর নির্দেশ মানার যে মান সেগুলো দেখে যে কেমন। যদি এই ক্ষেত্রে মান উন্নত না হয় তাহলে তোমাদেরকে দেখে এমন মানুষ হোঁচট খায়। সুতরাং তিনি আমাদেরকে উন্নত মানে দেখতে চেয়েছেন আর উন্নত দৃষ্টান্ত স্থাপনের জন্য উন্নত দৃষ্টান্ত স্থাপন করতে হবে। যেভাবে পূর্বের বিভিন্ন খোতবায় আমি বলেছি যে খোদাকে তখনই আমরা প্রাধান্য দিতে পারবো বা অগ্রাধিকার দেব দিতে পারবো যদি সবসময় এই সচেতনতা থাকে আমাদের মাঝে যে আল্লাহ আমাদেরকে দেখছেন, আমাদের উপর আল্লাহর দৃষ্টি রয়েছে। হযরত মসীহ ইসলাম আমাদেরকে শিয় জামাতের সে যে মানে দেখতে চান তা বলতে গিয়ে তা উল্লেখ করতে গিয়ে এক জায়গায় বলেন যে আল্লাহ তাআলা এখন এক সত্যবাদীকে পাঠিয়ে এমন জামাত গঠন করার ইচ্ছা রাখেন যারা খোদা তাআলাকে ভালোবাসবে। সুতরাং খোদা প্রেম, খোদাকে ভালোবাসা কোনো সামান্য কথা নয়, এর জন্য অবিরত এবং অবিরাম প্রচেষ্টা এবং দোয়ার নিজের আমল বা কর্ম খোদার ইচ্ছার অধীনস্থ রাখা আল্লাহ তাআলা ভালোবাসার দিকে মানুষকে নিয়ে যায়, সত্যিকার ভালোবাসার দিকে নিয়ে যায়। হযরত মসীহ মওউদ যে কোনো উক্তি যে একথাতেই তিনি ইতিটা আনেন যে খোদার প্রতি সত্যিকার ভালোবাসা চাই, খোদার আদেশ নিষেধ মেনে চলা উচিত। আর তিনি বলেন যে আমার আগমনের উদ্দেশ্য এটি, যে এই উদ্দেশ্যকে বোঝে এবং এটিকে বাস্তবায়নের চেষ্টা করে সেই আমার অংশ, তার সে আমার সাথে সম্পর্ক রাখে। আরেক জায়গায় হযরত মসীহ ইসলাম বলেন, স্মরণ রেখো, এই জামাত এই উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়নি যে ধন সম্পদ বা জাগতিকতার ক্ষেত্রে উন্নতি করবে আর জীবন স্বাচ্ছন্দ্যের মাঝে অতিবাহিত হবে, এমন ব্যক্তির প্রতি তো খোদা অসন্তুষ্ট। তাই সাহাবাদের জীবনের জীবনকে দেখো, তাদের জীবনের প্রতি দৃষ্টি রাখো, তাদের জীবন কি ছিল, কেমন ছিল, তারা ইবাদতের সেই উন্নত মানে উপনীত ছিলেন যা ছিল আমাদের জন্য আদর্শ। শুধু ফরজ আবশ্যক ইবাদত নয়, বরং নফলের তারা পুরো প্রস্তুতির সাথে তারা নফল পড়তেন। আল্লাহর কৃতজ্ঞতার ক্ষেত্রে তারা এমন উন্নত মানে ছিলেন যে দেখে আশ্চর্য হতে হয়। হযরত আব্দুর রহমান বিন আউফ সম্পর্কে হাদিসে আছে, তিনি ব্যবসা বাণিজ্য আরম্ভ করেন, এত উন্নতি করে তার ব্যবসা এত লাভজনক প্রমাণিত হয়, তিনি নিজেই বলতেন যে আমি যে বস্তুতে হাত দিতাম আল্লাহ তাতে এত বরকত রেখে দিতেন যে যা ছিল কল্পনাতীত, মাটি সোনা হয়ে যেত আমার স্পর্শে, অশেষ ধনভাণ্ডার আল্লাহ তাকে দিয়েছেন। কিন্তু সেই সম্পদ পাওয়ার পরও তিনি তার আচরণ কেমন ছিল, বস্তুবাদী মানুষের মতো দুনিয়ার কিটের ন্যায়? একদিন রোজা রেখেছিলেন, ইফতারের সময় যখন দস্তরখান বিছানো হয় তার জন্য ডাইনিং টেবিল, অশেষ অনেক বিভিন্ন প্রকার খাবার দেখে তিনি কাঁদা আরম্ভ করেন, কান্নায় ভেঙে পড়েন, ইসলামের প্রথম যুগের কথা স্মরণ করেন যখন দিনের পর দিন অনাহারে মানুষকে কাটাতে হতো, তার নিজের অবস্থা এমন ছিল। কিন্তু সেদিন তার দস্তরখানে অনেক খাবার দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন। এই সমস্ত সাহাবীরা যখন যুদ্ধের ময়দানে শহীদ হতেন তাদের জন্য পর্যাপ্ত কাফন ছিল না, যে চাদর থাকলে, চাদর এটা ছোট ছিল যে মাথা ঢাকলে পায়ে কোনো সতর থাকতো না, পা ঢাকলে মাথা খোলা পড়ে থাকতো। তো এই হলো সেই নমুনা। তো আমাদের মাঝে এমন কয়জন আছে যারা স্বাচ্ছন্দ্য আসার পর নিজের পূর্বের সময়কে এইভাবে সচেতনতার সাথে স্মরণ করে, কয়জন আছে যারা খোদার প্রতি কৃতজ্ঞতার চেতনা নিয়ে স্বাচ্ছন্দ্য লাভের পর সত্যিকার অর্থে তার ইবাদতের প্রতি মনোযোগ দেয় এবং পূর্বের চেয়ে বেশি মনোযোগ নিবদ্ধ করে। যদি আমাদের জীবনের মান উন্নত হওয়া, আর্থিক সচ্ছলতা আসা, খোদার কৃতজ্ঞ বান্দা এবং তার প্রকৃত ইবাদতকারী বান্দায় আমাদের পরিণত না করে, তাহলে মসীহ ইসলাম বলছেন তাহলে আমার হাতে বয়াত করে সেই লক্ষ্য তোমার অর্জন হয়নি, অর্জন তুমি করোনি যার আশা ছিল তোমার কাছে। হযরত আব্দুর রহমান আওফের দৃষ্টান্ত আমি দিয়েছি, সম্পদ এবং খোদা তালার নেয়ামত রাজি তাকে শুধু মৌখিক ভাবে তিনি শুধু কৃতজ্ঞ হননি আল্লাহ তালার পথে, বরং সম্পদ খোদার পথে খরচের কত বড় মন ছিল তার, কিভাবে নিজের ব্যবহারিক আচরণে তিনি এটি প্রমাণ করেছেন তার একটি দৃষ্টান্ত রয়েছে। তার অনেক দৃষ্টান্ত আছে, অনেক এমন উদাহরণ আছে। একবার তিনি 700 উট ভর্তি খাদ্য শস্য এবং অন্যান্য সাজ সরঞ্জামে সজ্জিত কাফেলা মদিনায় আসে। তিনি সেই পুরো খাদ্যশস্য উট সহ আল্লাহ তাআলার পথে উৎসর্গ করেন। প্রশ্ন হলো, এই কুরবানি, এই ত্যাগ, তার ত্যাগের ফলে তার সম্পদে কোনো ঘাটতি এসেছে কি, বা তিনি কি এটি ভেবেছেন যে আমি সব আল্লাহ তাআলার পথে অনেক কিছু করে ফেলেছি? না, বরং এর পরও তিনি কুরবানি অব্যাহত রাখেন। আর খোদা তাআলা এত সম্পদ দিয়েছিলেন তাকে, বলা হয় তার মৃত্যুর সময় কোটি কোটি টাকার সম্পত্তি ছিল, তার ধন সম্পদের মালিক ছিলেন তিনি। সুতরাং এরা পৃথিবীতে থাকতেন, এই সমাজেই ব্যবসা বাণিজ্য করতেন, কিন্তু খোদা ছিলেন সবার আগে তাদের দৃষ্টিতে। খোদা তালা অগ্রাধিকার পেতেন তাদের আচার আচরণে, তার নামাজে, তার ইবাদতে বিশেষ পরিস্থিতি বিরাজ করত। বলা হয় যে জোহরের পূর্বে নফল পড়তেন, আজানের ধ্বনি শুনে মসজিদের দিকে অগ্রসর হতেন। এক ব্যবসায়ী মানুষের জন্য এটি সত্যি কঠিন কাজ, কেননা দিনের এই অংশেই বেশিরভাগ ব্যবসা হয়ে থাকে, ব্যবসা বাণিজ্য হয়ে থাকে। কিন্তু তিনি তার রাতের নফল এবং দিনের নফল ইবাদতকে তার জাগতিক চাওয়া পাওয়া এবং ব্যবসা বাণিজ্যের উপর কখনো রাজত্ব বা কর্তৃত্ব করতে দেননি। আজকে এই মানের সম্পদশালী জামাতে থাকলেও বরং ন্যূনতম মানের ব্যবসায়ী যদি হয়ে থাকে, তারও নফল পড়া তো দূরের কথা, জোহরের নামাজের জন্য বড় কষ্টের সময় বের করে। আর যারা নামাজ পড়ে, পড়লেও এমন ভাবে পড়ে যেন কোনো বোঝা মাথায় ছিল সেটি ছুড়ে ফেলেছে। সুতরাং আমাদের যারা সম্পদশালী, যারা সচ্ছল, যারা ধনী ব্যবসায়ী এবং জাগতিক ব্যস্ততায় যারা নিমজ্জিত, এমন লোকদের স্মরণ রাখা উচিত যে আল্লাহ তাআলা যেন আমাদের সকল কাজে প্রাধান্য পান। আমাদের সামনে যেন সাহাবাদের নমুনা থাকে, মুসলিম ইসলাম এটি আমাদের কাছে দেখতে চেয়েছেন। আর এই কথার উপর জোর দিতে গিয়ে হযরত মুসলিম ইসলাম এক জায়গায় বলেছেন যে আমাদের জামাতের শুধু কথার মাঝে সীমাবদ্ধ থাকলে হবে না, এটি আসল উদ্দেশ্য নয়, আত্মশুদ্ধি এবং সংশোধন আবশ্যক, যে উদ্দেশ্যে খোদা আমাকে পৃথিবীকে পাঠিয়েছেন, পৃথিবীতে পাঠিয়েছেন। তিনি বলেন, ইসলাম একটি বৃক্ষ, তোমরা সেই বৃক্ষের শাখা প্রশাখা, তোমরা দৃঢ়চিত্ততা, অবিচলতা এবং নিজেদের আদর্শের মাধ্যমে এই বৃক্ষের সংরক্ষণ বা রক্ষণাবেক্ষণ। তিনি আরেক জায়গায় বলেন যে ইসলামের হেফাজত এবং সত্য প্রকাশের জন্য সর্বপ্রথম সেই দিক এদিকটি সামনে রাখা চাই যে তোমরা সত্যিকার মুসলমানের দৃষ্টান্ত হয়ে যাও, প্রকৃত মুসলমানের দৃষ্টান্ত হয়ে যাও। দ্বিতীয় দিক হল, এর সৌন্দর্য এবং এর গুণাবলীকে পৃথিবীতে প্রচার এবং প্রসার করো। তো এটি অনেক বড় এক দায়িত্ব যা মুসলিম ইসলাম আমাদের কাঁধে ন্যস্ত করেছেন। প্রথমে আত্মশুদ্ধি, প্রথমে নিজেকে পবিত্র করা, এটির সংগ্রাম চায়, এর জন্য এক চেষ্টা প্রচেষ্টার প্রয়োজন। আজকে পৃথিবীর মানুষের প্রেফারেন্সেস এত নোংরা, এত বাজে, চাওয়া পাওয়া এত বাজে যে খোদার ফজল ছাড়া এগুলো থেকে বাঁচা সম্ভব নয়। তাই আত্মশুদ্ধির জন্য, নিজেকে পাক করার জন্য চেষ্টা এবং খোদার সাহায্যের প্রয়োজন। আমরা যখন নিজেদের প্রবৃত্তির নোংরামির বলয় থেকে বেরিয়ে আসব, আমরা নিজেদের জন্য যখন নমুনা বা রোল মডেল কোন দুনিয়ার কিটকে নয় সাহাবাদেরকে যদি রোল মডেল হিসাবে নেই, তাহলে মসিহ মদের এই লক্ষ্য আমরা অর্জন করতে পারবো, যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা মসিহ মদকে পাঠিয়েছেন। তিনি বলেন যে ইসলাম একটি মহিরুহ, ইসলাম একটি বৃক্ষ, কিন্তু বৃক্ষের সৌন্দর্য তখন প্রকাশ পায় যখন বৃক্ষের শাখাগুলো সবুজ এবং সুন্দর হয়ে থাকে। সুতরাং সকল আহমদীর নিজের মাঝে সচেতনতা সৃষ্টি করা উচিত যে তাকে ইসলামের ইসলাম রূপে বৃক্ষের সবুজ এবং জীবন্ত শাখায় পরিণত হতে হবে। আর এটি হওয়া তখন সম্ভব যদি সেই বিশেষত্ব সৃষ্টি হয় যা কোন বৃক্ষের সতেজ সবুজ শাখার জন্য আবশ্যক। ইসলামী গাছের বা বৃক্ষের সতেজতা হল সেই শিক্ষা যা আল্লাহ তাআলা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর প্রতি নাজিল করেছেন। সুতরাং এই শিক্ষা শিরোধার্য করে, এই শিক্ষা অবলম্বন করে এবং এমন উন্নত মান অর্জন করে তা পৃথিবীকে দেখানো প্রত্যেক আহমদের জন্য আবশ্যক। এই নমুনা যদি কায়েম হয়ে যায়, এ বৃক্ষের সতেজতা এবং সৌন্দর্য যদি স্বীয় আকর্ষণ সে সৌন্দর্য ছড়াতে থাকে, তাহলে এই শিক্ষার তখন এই শিক্ষার মাধ্যমে অন্যদেরকেও লাভবান করে, কল্যাণমণ্ডিত করা। পৃথিবী আজ এর জন্য ব্যাকুল, যেভাবে পূর্বেও বলা হয়েছে যে কোন নমুনা ছাড়া, কোন মডেল ছাড়া, কোন দৃষ্টান্ত বা আদর্শ হওয়া ছাড়া পৃথিবীর আমরা কোনো উপকার করতে পারবো না। আজ মুসলমান বিশ্বেরও এই নমুনার প্রয়োজন রয়েছে। তাদের পারস্পরিক জুলম এবং অত্যাচার শুধু ইসলামকেই দুর্নাম করেনি, ইসলামকেই বদনাম করেনি, বরং মৌলিক মানবিক মূল্যবোধকে পদদলিত করেছে। মানবতা সংহারী সেই জুলম এবং অত্যাচার হচ্ছে আজকে, যা দেখে মানুষের লোম শিওরে ওঠে। দেখুন, ঈদের দিন যেদিন আল্লাহ তাআলা মুসলমানদেরকে সমবেত হয়ে আনন্দ উৎসবের জন্য যে নির্ধারণ করেছে, এদিন মুসলমান মুসলমানকে হত্যা করে, খুন করে, মুসলমান শিশু এবং নিষ্পাপ লোকদের হত্যা করে, খুন করে, এই দিনকে তারা শোকের দিনে পরিণত করেছে। আর এটি নিয়ে তারা উল্লাস করছে যে অনেক ভালো কাজ করেছে, কোনো চেতনাই নেই। শুধু এই জন্য লোকদের হত্যা করা হচ্ছে যে তোমরা আমার ফিরকার সাথে সম্পর্ক রাখো না, আমার ধর্মীয় দৃষ্টিভঙ্গির সাথে তুমি একমত নও, বা বিভিন্ন সরকার জুলুম এবং অত্যাচার করছে নিজেদের ক্ষমতার আসনকে দৃঢ় করার জন্য। আর সরকার বিরোধীরা জুলুম করছে এই জন্য যে আমরা সরকারের পতন ডেকে আনতে চাই, তাই নিরীহ মানুষকে হত্যা করলে কোনো অসুবিধা নেই। আর এই সবকে এর চেয়ে জুলম এবং অন্যায় হল আল্লাহ এবং তার রসুলের নামে আর ইসলামের শিক্ষার নামে এইসব জুলম এবং অত্যাচার হচ্ছে। ইন্না লিল্লাহ ছাড়া আমি আর কি বলতে পারি, হুজুর বলছেন। আমরা আহমদীরা যদি নিজেদের সীমিত পরিবেশে আদর্শ দেখালে এ সমস্ত স্বার্থপরদের পক্ষ থেকে অগণিত জুলুম এবং অত্যাচার ইসলামের সুন্দর চেহারাকে কুৎসিত করে তুলে ধরে। যদিও আমাদের তবলিগ আবশ্যক, দৃষ্টান্ত স্থাপন আবশ্যক, নমুনা দেখানো আবশ্যক, কিন্তু আজকের পরিবেশে আজকের পরিস্থিতিতে খোদার সাহায্য লাভের জন্য অনেক দোয়া করার প্রয়োজন রয়েছে। এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। স্থায়ী নমুনা বা দৃষ্টান্ত স্থাপন তখনই কাজে আসে যদি একই সাথে দোয়া করা হয়। হযরত মসীহ ইসলাম এই যে বলেছেন যে ইসলামী শিক্ষার যে উৎকর্ষ দিকগুলো তার প্রচার এবং প্রসার করো, একই সাথে এটিও বলেছেন যে ইসলামের উন্নতি এবং ইসলামের বিজয়ের জন্য দোয়াও একান্ত আবশ্যক। সুতরাং দোয়ার প্রতি সমধিক দৃষ্টি দেওয়ার প্রয়োজন রয়েছে। আজ আমরা আহমদের সত্যিকারই যদি ঈদ উৎসব যদি উদযাপন করতে চাই, তাহলে যেখানে আত্মজিজ্ঞাসা আত্মবিশ্লেষণের চেতনা নিয়ে নিজেদের মাঝে পবিত্র পরিবর্তন এনে সত্যিকার ঈদের কল্যাণে কল্যাণমণ্ডিত হব, সেখানে পৃথিবীকে জুলুম এবং অন্যায়ের গণ্ডি থেকে বের করার জন্য দোয়ার গণ্ডিকে যত বিস্তৃত করা যায় তা করা উচিত। জুলুম এবং অত্যাচার এবং নিষ্পেষণে শিকার উম্মতে মুসলিমকে সাহায্য করা উচিত এবং হৃদয়ের ব্যাকুলতা নিয়ে তাদের জন্য দোয়া করে আমাদের সত্যিকার ঈদ উদযাপন করা উচিত। এছাড়া মোটের উপর পৃথিবী যে নির্লজ্জতা এবং স্বাধীনতার নামে যেই পাপে নিমজ্জিত হচ্ছে তারা খোদার আজাবকে আমন্ত্রণ জানাচ্ছে, তাদের জন্য সহানুভূতির পুরো চেতনা নিয়ে অনেক দোয়া করুন। আজ আমরাই মানবতাকে সত্যিকার আনন্দের ভাগী করতে পারি, সত্যিকার সুখ দিতে পারি। সুতরাং আমাদের সুগভীর ব্যাকুলতা নিয়ে উৎকণ্ঠা নিয়ে মুসলমান মুসলিম সবার জন্য দোয়া করা উচিত। এই ঈদের দিন যদি আমরা এদেরকে যারা জুলুম এবং অত্যাচার দুঃখ বেদনায় জর্জরিত তাদেরকে দুঃখ বেদনা থেকে বের করার জন্য যদি দোয়া করি, এটি প্রকৃত ঈদ হবে। খোদা তালা আমাদেরকে আমাদের এই দায়িত্ব আজও পালনের তৌফিক দিন কালো, আর এই দায়িত্ব পালন যেন আমরা অব্যাহত রাখি। পাকিস্তানের নির্যাতিত আহমদীদের জন্য দোয়া করুন, আল্লাহর পথে যারা বন্দী রয়েছেন তাদের মুক্তির জন্য অচিরে মুক্তির জন্য দোয়া করুন। সমস্যা কবলিত যুদ্ধ কবলিত অঞ্চলে বসবাসকারী আহমদীদের জন্য দোয়া করুন, কোনোভাবে যারা সমস্যা কবলিত এমন আহমদীদের জন্য দোয়া করুন। আল্লাহ তাআলা সবাইকে এই সকল দুশ্চিন্তা এবং উৎকণ্ঠা থেকে দূর করুন, তারাও যেন সত্যিকার ঈদের আনন্দ উদযাপন করতে পারে। সারা পৃথিবীর আহমদীদেরকে আমি ঈদ মোবারক জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে স্থায়ীভাবে সত্যিকার আনন্দের ভাগী করুন।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله إبعاد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وَادْعُوهُ يَسْتَجِبْ لَكُمْ وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ
دعا کر لیں
دعا ہاتھ سے
আমিন
আমিন
আলাইকুম রহমতুল্লাহ